রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমত পূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রহমত শাফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি প্রতিদিন আমার উপর 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কেয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, রহমত পূর্ণ প্রভাত অনুষ্ঠানে আজকে ইনশাআল্লাহ তাবারাকা তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারী তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এর পাশাপাশি একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য। অনুষ্ঠানে শেষ পর্যন্ত সাথে থাকবেন, আশা রাখি ইনশাআল্লাহ তাবারাকা তাআলা অনেক ইলমে দিন, অনেক অজানা তথ্য, অনেক বিষয়গুলো আমাদের জানা হবে। চলুন অনুষ্ঠানের শুরুতেই দেরি না করে কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে বরকত অর্জনের জন্য, আল্লাহ তাবারাকা তাআলার হুকুম আহকামগুলো জানার জন্য কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি এবং স্ক্রিনে এর তর্জমাও আমরা দেখি। যে তেলাওয়াত শুনিয়ে দিন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আয়াতুল লাহুম আন حملنا ذريتهم في الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة من
চমৎকার কিছু আয়াতে কারিমার তেলাওয়াত আমরা শুনলাম এবং এর তর্জমাও কিন্তু স্ক্রিনে দেখেছি। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে কোরআন তেলাওয়াত করা এবং এর অর্থ বুঝে যতটুকু সম্ভব হয় আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করার জন্য আমরা চেষ্টা করি। দর্শক শ্রোতা, চমৎকার এক বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, শেয়ার করবো আপনাদের সাথে কোন বিষয় নিয়ে কথা বলছি, এরপরে হামদে বারী তাআলা শুনবো। সাজরায় কাদরিয়া রাজবিয়া আত্তারিয়ার এক বুজুর্গ, যার নাম আমরা মাদানী চ্যানেলে প্রায় সময় শুনি, কমপক্ষে বছরে একবার তো এই মহান ব্যক্তির জীবনী নিয়ে আমরা আলোচনা করি এবং অনেক মানুষ, অনেক আশেকে আউলিয়া তার মাজার শরীফে উপস্থিত হয়েছেন বা হয়ে থাকেন, তার ফয়জ ও বরকত অর্জন করে থাকেন। যখনই সাজরা কাদরিয়া আত্তারিয়া রাজবি আমরা পাঠ করি, তখন তার নাম সেই সাজরা শরীফের বুজুর্গানে দিনের যে লিস্ট রয়েছে এর মধ্যে আমরা পড়ে থাকি এবং তার উসিলা দিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে থাকি। তিনি কে? তিনি আর কেউ নয়, সেই মহান ব্যক্তি হলেন মারুফ কারখি রহমতুল্লাহি তাআলা আলাইহি। আর মারুফ কারখি রহমতুল্লাহি তাআলা আল্লাহ পাকের কেমন ওলি ছিলেন, আল্লাহ পাকের কেমন দয়া তার প্রতি ছিল এবং বেলায়েতের কত উচ্চ মর্যাদা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, তার কারামতের কথা তার হায়াতে জিন্দেগি যে কিতাব রয়েছে এর মধ্যে পাওয়া যায় এবং তার দিনের খেদমতগুলো সুস্পষ্টভাবে ইতিহাস সাক্ষ্য রয়েছে, সাক্ষী রয়েছে যে তার দিনের খেদমতগুলো কীভাবে তিনি করেছেন, আল্লাহ পাকের ভয় কেমন ছিল, ইশকে রসুল কেমন ছিল, আদব কেমন ছিল, মদিনার প্রেম তার অন্তরে কেমন ছিল। আল্লাহ ইনশাআল্লাহ তাবারাকা তাআলা এই মহান বুজুর্গর উরুস মুবারক অর্থাৎ মহরমের 2 তারিখে, প্রায় বলা হয় 200 হিজড়ি, মহরমের 2 তারিখে তিনি দুনিয়া থেকে বিদায় নেন এবং সে মোতাবেকই মহরমের দুই তারিখ উরুজ উদযাপন করি। দাওয়াত ইসলামের মধ্যে প্রচলন এবং আলহামদুলিল্লাহ পুরো পৃথিবীতে এই মহান বুজুর্গের উরুজ উদযাপন করা হয়, ফাতিহা করা হয়। বিশেষ করে কেবলা শাইখের তরিকা তামির আহলে সুন্নাহ যেহেতু এই সিলসিলারই একজন মাশাইখ, তিনিও তার কিবদান, তিনিও ইসালে সওয়াব করেন, উরুজ আসলে সবাইকে উৎসাহিত করেন। তো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আমরা যারা আত্তারি আছি, কাদরি আছি বা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আছি, আমাদেরও এই মহান ব্যক্তি সম্পর্কে জানা দরকার, তার জীবনী নিয়ে আলোচনা শোনা দরকার, করা দরকার, এবং নিজের ঘরে ফাতিহাখানি করা, ইসালে সওয়াব করারও ব্যবস্থা করা দরকার। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা মোবাল্লিগে দাওয়াত ইসলামী রাকিব মাদানী ভাইও আছেন আজ আমাদের সাথে, আব্দুল মোতালিব মাদানী ভাই আছেন আমাদের সাথে, মিরাজ ভাই আছেন। আমরা মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আজকের এই বিষয় নিয়ে আলোচনা শুনব, শিখব। হ্যাঁ, আর রাশেদ মাদানী ভাই যেহেতু আমাদের সাথে আছেন, আমরা অনুষ্ঠানের শুরুতেই একটি হামদে বাড়ি তালা শ্রবণ করি, এরপর দর্শক আজকের এই বিষয় নিয়ে আলোচনা শুনব করব। জি, রাশেদ ভাই একটি হামদ শোনান আমাদের।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, وسلم عليك يا حبيب الله, کیا جود و کرم ہے شہبت خا تیرا سنتا ہی نہیں مانگنے والا تیرا نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا اور حقیقت کتنی مجھ سے سالوں کو کافی ہے اشارہ تیرا صلی اللہ علیہ یا رسول اللہ سلام علیک یا حبیب اللہ 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 شو شو اللہ 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 شب شام اللہ شربودا شب خانے شربودا شب خانے شب شام اللہ 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 প্রতি ক্ষণ যেন থাকি খোদার জিকিরে আজীবন, যেন থাকি খোদার জিকিরে প্রতি ক্ষণ যেন থাকি খোদার জিকিরে আজীবন, যেন থাকি খোদার জিকিরে মরণ আমার যেন হয় খোদার জিকিরে মর যেন হয় খোদার জিকিরে, জিকিরে যেন আলোকিত হয় হৃদয়, আল্লাহ 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 সব সময় আল্লাহ সর্বদা সবখানে সর্বদা সবখানে সব সময় আল্লাহ আল্লাহ পুষ্পকলি ফুল ফল বৃক্ষ সবুজ শ্যামল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ঝলমল পুষ্পকলি ফুল ফল বৃক্ষ সবুজ শ্যামল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ঝলমল এই আকাশে পাতাল পবনার জলস্থল এই আকাশ এই পাতাল পবনার জলস্থল ধেনু মগ্ন খোদার জিকিরে সব সময় আল্লাহ সব সময় আল্লাহ সর্বদা সবখানে সর্বদা সবখানে সব সময় আল্লাহ হে খোদা সুমহান হে রহিম রহমান সৃষ্টি করেছ তুমি এই সারা জাহান হে খোদা সুমহান হে রহিম রহমান সৃষ্টি করেছ তুমি এই সারা জাহান চারিদিক শোনা যাই তোমারি গুণগান চারিদিক শোনা যাই তোমারি গুণগান তোমায় পেতে ব্যাকুল যেন সব
সুবহানাল্লাহ রব্বে করিমের প্রশংসা হামদে বারী তাআলা পড়ছি পাঠ করছি শুনছি আমরা আল্লাহ পাকের প্রতিদান সওয়াব আল্লাহ তালা আমাদেরকে দান করুক এবং রব্বে করিমের ভালোবাসা ভয় যেন অন্তরে আল্লাহ তালা আমাদেরকে দান করেন। দর্শক, আলোচনার জন্য যে বিষয় নিয়েছি আমরা আজকে মারুফ কারখি রহমতুল্লাহি তালালাই শুনবো আমরা মুবল্লিগে দাওয়াত ইসলামী থেকে আলোচনা, এবং অনেক হয়তো এমন ইসলামী ভাই আছি আমরা যারা এই মহলে হওয়ার পরেও বা এই তরিকাতের মুরিদ হওয়ার পরেও আমরা এই মহান ব্যক্তির ইমামের জীবনী সম্পর্কে আমাদের একদম ধারণাই নেই। কেবলা শাইখা তরিকা তামিরুল সুন্নাত তো চমৎকারভাবে আমাদেরকে রাস্তা সহজ করে দিয়েছেন, একদিকে অডিও রিসালা, একদিকে সাপ্তাহিক রিসালা, একদিকে মাদানী মুজাকারা, একদিকে ইভেন্ট অর্থাৎ উরুস মুবারককে কেন্দ্র করে যেন মুবাল্লিগরা আলোচনা করে, তারপরেও যদি আমাদের অজানা থাকে তবে পিপাসার্থ ব্যক্তিকে পানির কাছে যেতে হয়, পানি পিপাসার্থ ব্যক্তির কাছে আসে না, এটা কখনোই আসেনি আর আসবেও না। আপনার পিপাসা, আপনাকে পানির কাছে যেতে হবে। আল্লাহ পাক আমাদেরকে মহান আল্লাহওয়ালা ব্যক্তিদের জীবনী জানা শোনার আলোচনা করার তৌফিক। মোতালিব ভাই, আজকের বিষয়ে শুনেছেন যে আমরা মারুফ কারকি রহমতুল্লাহি তালালের আয়াতে মোবারকা নিয়ে আলোচনা করব, শুনব। একদিকে তো তিনি আল্লাহ তালার নেক বান্দা, অপরদিকে তিনি কাদরিয়া আত্তারিয়া রেজাবিয়া যে সিলসিলা শেখ তরিকা তামিরুল সুন্নতের মাধ্যমে আমরা পেয়েছি, এই সিলসিলার এই তরিকাতের এই ধারাবাহিকতার তিনি একজন ইমামও রয়েছেন। এবং তার ইলমি খেদমত যদি আমরা দেখি তৎকালীন জমানায় যে তিনি ইলমি খেদমত করেছেন বা তরিকতের মাধ্যমে খেদমত করেছেন, খানকার মাধ্যমে খেদমত করেছেন, ওয়াজ ও নসিহতের মাধ্যমে, কিতাব লিখনির মাধ্যমে, তার এই যে খেদমতগুলো আজ সমাজের মধ্যে রয়েছে, যদি আমরা ইতিহাস জানি বা জানার চেষ্টা করি, একটু অধ্যয়ন করি, তবে দেখা যায় এই সকল মহান ব্যক্তিদের শুকরিয়া কিন্তু ভিতর থেকে আসে। মাওলা, এমন মহান ব্যক্তিরা দিনের খেদমত করে গিয়েছেন, আজ আমরা তাদের খেদমতের কারণে সহজভাবে ইসলামকে পেয়েছি। মারুফ কারকি রহমতুল্লাহি তাআলার হায়াতে মোবারকার কিছু দিক নিয়ে যদি আলোচনা শুরু করতে।
খুবই চমৎকার একজন ব্যক্তিত্ব, তার যে বর্ণিল জীবনী আছে এর মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। প্রথমত যদি তার পরিচিতি যদি আমরা দেখি, সেখানে দেখবো আমাদের জন্য শিক্ষা রয়েছে। এবং তিনি তার জীবনকে এবং জীবনকে এমনভাবে গঠন করেছেন যে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস যারা ছিলেন, যুগশ্রেষ্ঠ ফকি যারা ছিলেন, তারাও তার সান্নিধ্যে আসার জন্য এবং সেখানে যেন দাফন হতে পারেন তার কদমে, এটা তারা আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। তো হযরত সাইয়েদুনা মারুফ কারকি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনের শুরুটা তো অন্যরকম ছিল। তিনি এক অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তার পরিবারের বা বংশের যারা ছিল সকলেই অমুসলিম ছিল। তার ভাই বলেন যে আমি এবং মারুফ কারকি আমরা প্রতিষ্ঠানে গিয়ে পড়তাম। তো সেখানের যে শিক্ষক যারা ছিল, আমাদের টিচার যারা ছিল, তাদের যে আকীদা ছিল সেই বিশ্বাস অনুযায়ী আমাদেরকে শিক্ষা দিত। তো এর মধ্যে হতে শিরিক ছিল, বিভিন্ন ইসলাম বিরোধী বিষয়গুলো ছিল। তবে মারুফ কারকি রহমতুল্লাহ তাআলা আলাইহি ছোটবেলা থেকে এক আল্লাহর প্রতি, এক স্রষ্টার প্রতি তার বিশ্বাস ছিল। তো সেইখানে অনেক কিছুর পরও, এত কিছুর পরও তিনি সেই ক্লাসের মধ্যে যখনই তার টিচার অন্য কিছু শিক্ষা দিত, আল্লাহর সাথে শরীক করার বিষয়গুলো বলতো, তখন তিনি সেখানে চিৎকার করে করে আহাদ 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 বলতেন যে তোমরা যাই কিছু বলো না কেন, যাই কিছু পড়াও না কেন। যদিও তিনি অন্য ধর্মের ছিলেন, তবে সেই ধর্মের মধ্যে থেকেও এক আল্লাহর প্রতি তার এক বিশ্বাস ছিল। তো এর কারণে তাকে সেখানে প্রহার করা হয় যে আমরা যা বলছি সেটা কেন তুমি মানছো না, মান্য কেন করছো না। সাধারণত টিচার যা বলে ছাত্র যদি তার উল্টা কিছু করে, তো সেখানে শাস্তির সম্মুখীন হতে হয়। তো মারুফ কারকি রহমতুল্লাহ তাআলা আলাইহি পরবর্তীতে তিনি ক্ষোভে ওইখান থেকে চলে যান। চলে যাওয়ার পর তো এইভাবে তার যে মা ছিল তিনি খুঁজতে থাকেন, থাকে
সন্তান,
যে আমার সন্তান কোথায় গেল কোথায় গেল। তখন জানতে পারে যে তার সন্তান মূলত এক আল্লাহর প্রতি বিশ্বাসী, এক সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসী। তখন তিনি মাতোমাই হয়, বললেন যে আমার সন্তান যদি আমার কাছে ফিরে আসে তাহলে সেই যে বিশ্বাসের উপর আছে আমিও সেই বিশ্বাস গ্রহণ করব, আমিও সেটা লালন করব, ধারণ করব। তো মারুফ কারকি রহমতুল্লাহ তাআলা আলাইহি যদিও এক স্রষ্টার প্রতি বিশ্বাসী ছিলেন, তবে ইসলাম তিনি তখনও গ্রহণ করেননি, কবুল করেননি, ইসলামের দাওয়াত তার কাছে তখনও পৌঁছায়নি। তো এইভাবে এই সময়ের মধ্যে আলে বায়াতের খানদানের একজন উজ্জ্বল নক্ষত্র হযরত সাইয়েদুনা মুসা কাজিম রহমতুল্লাহ তাআলা আলাইহির নাম আমরা সকলেই জানি, তার সুযোগ্য পুত্র আলী রাজা রহমতুল্লাহ তাআলা আলাইহির সাথে তার সাক্ষাৎ হয়। তো আলী রাজা রহমতুল্লাহ তাআলা আলাই তাকে ইসলামের যে সৌন্দর্য, ইসলামের যে শৃঙ্খলা, ইসলামের যে বিষয়গুলো রয়েছে, প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশ্রেষ্ঠ রাসূল, তাদের গ্রন্থ যেটা ছিল, যে অন্যান্য গ্রন্থ যেখানে এই বিষয়ে তো আলোচনা হয়েছে এবং সকলে এটা জানতো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসূল, তখন তাকে দাওয়াত দেওয়া হলো। তো হযরত সাইয়েদুনা মারুফ কারকি রহমতুল্লাহ তাআলা আলাই এই সত্য ইসলামকে গ্রহণ করে নিলেন। পরবর্তীতে যখন তিনি বেশ কিছুদিন পর তার ঘরে ফিরে যান, ঘরে ফিরে যাওয়ার পর প্রথমত তার মা আগেই এরকম শপথ করেছিল, আমার সন্তান ফিরে এলে আমি ইসলাম ধর্ম গ্রহণ বা তার যে ধর্ম রয়েছে সেটা আমি গ্রহণ করব,
যে ধর্মে সে বিশ্বাস করছে ওই ধর্মকে আমি গ্রহণ
আমি গ্রহণ করব। তো তার মা গ্রহণ করে এভাবে তার মাধ্যমে পুরো বংশের যারা ছিল সকলে ইসলামের মধ্যে প্রবেশ করে। তো এখানে তো একটা লেসন আমাদের জন্য রয়েছে, শিক্ষণীয় বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে ব্যক্তি যেই হোক না কেন, তাকে যদি দাওয়াত দেওয়া হয়, তাকে যদি বোঝানো হয়, তাহলে তার মাধ্যমে অনেক বড় খিদমত হতে পারে। আমরা জানি না প্রত্যেক ব্যক্তির মধ্যে কিছু না কিছু কোয়ালিটি আছে, কিছু না কিছু বিষয় রয়েছে
রয়েছে।
তো আমরা যদি নির্বিশেষে চিন্তা ভাবনা না করে যে অমুককে কেন দাওয়াত দিব, অমুক এর মাধ্যমে কি হতে পারে, না এরকম না, যে কারো ব্যক্তির মাধ্যমে কি করতে পারে, আপনার পরিবর্তন ঘটতে পারে। এখন মারুফ কারকি রহমাতুল্লাহ তাআলা আলাইহি যাদের থেকে শিক্ষা নিয়েছেন সেখানে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। এর মধ্যে অন্যতম এক বিষয় হচ্ছে আমরা এক ওলির আলোচনা করছি, আর ওলিদের ব্যাপারে আল্লাহ তাআলা তো ইরশাদ করে দিয়েছেন বা আল্লাহ তাআলা নেককার বান্দা যারা রয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমান উদ্দা, যে ওই সকল ব্যক্তি যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে আল্লাহ তাআলা তাদের জন্য বুদ্ধা ভালোবাসা তৈরি করে দিবেন, যার কারণে আজও পর্যন্ত মানুষ তাদের প্রতি ভালোবাসা রেখে আলোচনা করে, তাদের প্রতি শ্রদ্ধা রেখে মানুষ আলোচনা করে, কেননা তাদের প্রতি আল্লাহ তাআলা স্বয়ং মানুষের অন্তরে ভালোবাসা ঢেলে দিয়েছেন, আমি আপনি কে আছে। এখন এই যে সুফি হওয়া, আল্লাহর ওলি হওয়া, অন্যতম এক শর্ত হচ্ছে আলিম হতে হবে, কুল্লু ওয়ালিয়িন আলিমুন, প্রত্যেক ওলি আলিম হয়ে থাকেন। তো হাজর সাইদুনা মারুফ কারকি রহমতুল্লাহ তাআলা আলাই শিক্ষা গ্রহণ করেছেন, এক তো হচ্ছে আলী রাজা রহমতুল্লাহ তাআলা আলাই, এক আহলে বায়াতের এক উজ্জ্বল নক্ষত্র তিনি ছিলেন। পাশাপাশি তিনি যার থেকে শিক্ষা নিয়েছেন দাউদ্দাই রহমতুল্লাহ তাআলা আলাই, এবং দাউদ্দাই কার ছাত্র ছিলেন, আল্লাহু আকবর কবীরা, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইয়ের শান এটা যে ইসলামের যে প্রধান তিনটা ক্যাটাগরি আছে, তিনটা শাখা রয়েছে, তাসাউফের শাখা, ফিকের শাখা এবং হচ্ছে হাদিসের শাখা, এই তিনও শাখার প্রথম সারির যে সকল ছাত্র রয়েছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাই তাদের উস্তাদ। আপনি যদি তাসাউফের ক্ষেত্রে দেখেন দাউদ্দাই রহমতুল্লাহ তাআলা আলাই, ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহ তাআলা আলাই, ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাই, বিশারে হাফি রহমতুল্লাহ তাআলা আলাই, এই যে চারজন বুজুর্গ, কে নাম না জানে তাদের, প্রত্যেকে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইর ছাত্র ছিলেন। হাদিসের ক্ষেত্রে যদি দেখি আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ তাআলা আলাই, বড় বড় বুজুর্গ যারা ছিলেন তারা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইর মধ্যে, ইমাম আউজাই রহমতুল্লাহ তাআলা আলাই ছিলেন, ফিকের ক্ষেত্রে ইমাম আবু ইউসুফ মুহাম্মদ। তো মারুফ কারকি রহমতুল্লাহ তাআলা আলাই ইলমে দ্বীন অর্জন করেছেন, শিখেছেন, তাসাউফকে বুঝেছেন, অন্যতম একজন ব্যক্তি হচ্ছেন দাউদ্দাই রহমতুল্লাহ তাআলা আলাই, তিনি এই ইলমে দ্বীন সেখান থেকে অর্জন করেছেন। তো এখান থেকে আমরা ক্লিয়ার হয়ে যায়, যদি কেউ এই এটা বলে যে ইলিমবিহীন সে ওলি হয়ে যাবে, ইলিমবিহীন সে তাসাউফ চর্চা করবে, এটা চিন্তাও করতে পারবে না, কারণ তাদের জীবনের মধ্যে এটা পাওয়া যায়, এটা তো ইলিম ছাড়া হতেই পারবে না, ওই রাস্তায় অগ্রসরই কেউ হতে পারবে না।
তবে আল্লাহ যদি যদি কোনো ব্যক্তি ওলি হয় আল্লাহ তাআলার দেয়া দয়ায়, আল্লাহ তাআলা যদি কারো উপর দয়া করেন, তবে ওলি হওয়ার পাশাপাশি আল্লাহ তাআলা তাকে ইলিমও দিয়ে দেন, শরীয়তের ইলিম তাকে আল্লাহ তাআলা দিয়ে দেন, এর মধ্যে সে ভুল না করে এবং মানুষকে ভুল পথে পরিচালিত না করে।
জি জি জি, আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা ইলিম অনেক ক্ষেত্রে পেয়ে থাকে, অনেক ক্ষেত্রে এরকম বুজুর্গ রয়েছে যাদের জীবনের মধ্যে আমরা পাই না যে মাদ্রাসায় গিয়েছেন,
জি,
কিন্তু তারা কিতাব রচনা করেছেন।
জি জি,
এখন প্রশ্ন করে যে এটা কিভাবে সম্ভব, যে ব্যক্তি মাদ্রাসায় যায় না, আরবি কখনো পড়ে না, সে আরবিতে কিতাব লিখে ফেলছে। তো এটাই হচ্ছে আল্লাহ তাআলা যখন নিজের কাউকে পছন্দেরও বানিয়ে নেন তো নিজের পক্ষ থেকে ইলম দিয়ে দেন, সেটাকে ইলমে লাদুনি বলা হয়,
ইলমে লাদুনি
বলা। তো এর ব্যাপারে তো কারো ডাউট থাকার কথা নয়। আরেকটি বিষয় হচ্ছে যে এই সকল বুজুর্গানে দিনের ব্যাপারে অনেকে বলে যে কিছু ব্যক্তি আলোচনা করে থাকে, তার মধ্যে হতে এক শ্রেণী হচ্ছে আমরা দাওয়াত ইসলামী যারা আছি, মাদানী চ্যানেল যারা দেখে তারা, যে তাদের ব্যাপারে আমরাই কেন আলোচনা করি, অনেকে আলোচনা করতে দেখা যায় না। তো এর অন্যতম একটা দলিল তো কথা তো এটাই, উলামায়ে কেরামগণ বলেন যে আমার কাছে যা আছে আমি সেটাই দেখানোর চেষ্টা করব।
জি,
যে আমার কাছে যদি টাকা পয়সা থাকে তাহলে আমি টাকা পয়সা দেখানোর চেষ্টা করব যে কোনো পন্থায়, আমার কাছে যদি বড় আলিম থাকে, আমার সন্তান যদি বড় আলিম হয় তো সেটা বলার চেষ্টা করব। তো আমাদের কাছে আলহামদুলিল্লাহ আউলিয়া কেরাম আছেন, যাদের জীবনী, যাদের চেষ্টা, যাদের প্রচেষ্টায় পৃথিবী পরিবর্তন হয়েছে। মারুফ কারকি রহমতুল্লাহ তাআলা আলাই কে ছিলেন, তার ছাত্রের ব্যাপারে যদি দেখি যে সিরি শক্তি রহমতুল্লাহ তাআলা আলাইয়ের ছাত্র ছিলেন, সেই সিরি শক্তি কে ছিলেন, হযরত সাইয়েদুনা জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইয়ের উস্তাদ ও মামু ছিলেন। তো এই যে বিষয়গুলো রয়েছে, তো এই সকল আল্লাহর যে মকবুল বান্দা যারা ছিলেন তাদের ইলিম যেমন ছিল, তাদের তাসাউফ, তাদের মানুষকে পরিবর্তন করা, তাদের আখলাক, তাদের চরিত্র ওরকম ছিল, আর আমরা তাদের অনুসরণ করি, তাদেরকে ভালোবাসি, এই জন্য তাদেরকে বারবার তুলে ধরার চেষ্টা করি,
চেষ্টা করি এবং আলোচনা করে তাদের ফয়জ ও বরকত আমরা অর্জন করার চেষ্টা করি। ওলি যদি কেউ কাউকে শুনিয়ে যে আল্লাহ তাআলার নেককার বান্দা রয়েছেন, ওলি রয়েছেন, তবে তার থেকে শরীয়ত বিরোধী কোনো কাজ হবে না, তার কারণ শরীয়তের ইলিম তার মধ্যে রয়েছে, শরীয়ত বিরোধী কাজ তার থেকে হবে না। আচ্ছা, যে ওলি রয়েছে সে আলিমও রয়েছে, যদিও মাদ্রাসায় পড়ুক বা না পড়ুক আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে ইলিম দান করা হয় যেন সে তার জীবনটাকে সুন্দর মতন শরীয়তসম্মতভাবে চালাতে পারেন। যদি কোনো ওলির নাম শুনি এবং শরীয়ত বিরোধী কাজ তার মাধ্যমে হয়ে যায় আর যদি সেখান থেকে ফিরে না আসে, অনেক সময় ভুলেও হতে পারে, অজানাবশত হতে পারে, যদি ফিরে না আসে, তওবা না করে, তবে বুঝতে হবে তার মধ্যে ইলিম না থাকার কারণে এটা হয়। আর যখন কোনো মানুষ দ্বারা এমন ভুল হয়ে যায়, শরীয়ত বিরোধী কাজ হয়ে যায়, তখন তো তাকে আর বলা যাবে না কি আল্লাহ তাআলা নেককার বান্দা। নেককার বান্দাদেরকে আল্লাহ তাআলা কতভাবে মেহফুজ করেন, হিফাজত করেন, যেন তারা বেঁচে থাকতে পারে বা বিরত থাকতে পারে। মিরাজ ভাই আমাদের সাথে আছেন, মারুফ কারখি রহমতুল্লাহি তাআলার ওসিলা দিয়ে যারা সাজরা শরীফ পাঠ করার অভ্যাস আছে আমাদের, প্রতিদিন হয়তো বা ফজরের, কেউ ফজরের পরে আবার কেউ এশারের পরে, এক একজনের এক এক সময় থাকে এবং অভ্যাস হয়। যারা দাওয়াত ইসলামী সাজরা পাঠ করে, তো কাদরিয়া রেজবি আত্তারিয়া সাজরা যারা পাঠ করি, অনেককে আমি দেখেছি মিরাজ ভাই, তারা ফজরের পরপরই বের হয়ে যায়, সময় কম থাকে, শর্ট টাইম থাকে, ফজরের পরে আর সাজরা পড়তে পারে না, এজন্য এরা এশারের নামাজের পরে গিয়ে সাজরা পড়ার অভ্যাস রাখেন। কিন্তু মহলের মধ্যে আল্লাহ তাআলার দয়া, আলহামদুলিল্লাহ, ফজরের যে হালকা হয় এখানে বা দরস হয়, এখানেই সাজরা শরীফ পাঠ করা হয়। আর এই সাজরা শরীফের মধ্যেই মারুফ কারখি রহমতুল্লাহি তাআলাই এর নাম নিয়ে আল্লাহ তাআলার দরবারে উসিলা নিয়ে দোয়া করা হয়। কেমন মহান ব্যক্তি ছিলেন, একটু শুরুতেই আমরা মুতালিব ভাই থেকে শুনলাম যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পর এই মর্যাদাতে পৌঁছেছেন, আল্লাহকে রাজি ও খুশি করিয়েছেন, এখানে ছোটোখাটো কোনো বিষয় নয়। এটা এমন নয় কি মুসলমানের ঘরে জন্ম, বাবা আলিম ছিল, বাবা ওলি ছিল, তার পাওয়া পূর্বসূত্রে বা কী বলে এটাকে বংশগতভাবে সম্পদের মতো সেও পেয়ে গেছে, এতটা সহজ না। আমি প্রায় সময় উদাহরণ দেই, কারো কাছে বাড়ি আছে, বাবা রেখে গেছে, বাবা বাড়ি তৈরি করে রেখে গেছে, এটার ভালোবাসা, ভালো লাগা, সম্মান একটা জিনিস, আর নিজের থেকে তৈরি করার পরে যেটা হয় সেটার ভালো লাগা ভালোবাসা আবার অন্যরকমের। কোনো ব্যক্তি আলিমের ঘরে আলিম হয়েছে, বাবা আলিম ছিল, নিজেও আলিম হয়েছে, বাবা পীর ছিল, নিজেও পীর হয়েছেন, বাবা ওলি ছিল, নিজেকে ওলি দাবি করছেন, এর মধ্যে এত বাহাদুরের কিছু দেখা যায় না। কেননা সিস্টেম হয়ে গেছে, এখন এক সিরিয়ালে চলে আসছে, বাবা পীর তো এখন সিলসিলা তো ধরে রাখতে হবে। এই জন্য বললাম যে এটা সহজ বিষয়, বাবা পীর ছিল, আপনার মুখে দাড়ি নেই, তো আপনাকে খেলাফত দিয়ে দিয়েছে, আপনিও পীর হয়ে গেছেন, যেভাবেই হোক আপনি হয়তো দরবার চালানোর জন্য বা মসনদ ধরে রাখার জন্য। কিন্তু একজন মানুষ অমুসলিম, মুসলমান না, সে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বিলায়াতের এমন এক মর্যাদায় তিনি উঠেছেন, এটা তো নিজের এক পাওয়ার, আল্লাহ তাআলার দয়া, নিজের ইবাদত, রিয়াজত, তাওয়াক্কুল, তাকওয়া, হ্যাঁ, পরহেজগারিতা, হালাল, সত্যবাদিতা, কোন বিষয় দেখবেন আপনি, যেহেতু সে অন্য ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছেন, এরপরে মুসলমান হওয়ার পরে এই মর্যাদা তিনি লাভ করেছেন। তো এই জন্য এই সকল ব্যক্তিদের জীবনী যখন আমরা শুনবো পড়বো, তখন হয়তো বা আমাদের চোখে ক্লিয়ার হয়ে যাবে সমাজে কারা দুই নম্বর, সমাজে কারা এক নম্বর, কে এক নম্বর আর কে দুই নম্বর, সেটা অতি সহজে বুঝতে পারবো এই সকল মহান ব্যক্তিদের আপনার দেখলে, জীবনী অধ্যয়ন করলে। কত মানুষকে পাওয়া যায় মিরাজ ভাই আজকাল, মুখে দাড়ি নেই, মাথায় টুপি নেই, পাঁচক্ত নামাজের খবর নেই, শার্ট টি শার্টটা পড়ছে, তাতেও হারাম স্পষ্ট দেখা যায়, হারাম, অথচ সোশ্যাল মিডিয়াতে এসে আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে নিয়ে, ওলামা একরামদেরকে নিয়ে কতভাবে লেখালেখি করছে, অথচ তার গায়ে যে টি শার্টটা আছে সেখানেও নাজায়েজের পিকচার দেখা যায়, মানুষ দেখছে নাজায়েজ হারাম জিনিস মানুষ দেখছে তার টি শার্ট দেখে, অথচ সে এত বড় বড় স্ট্যাটাস লাগায়, এত বড় বড় পোস্ট আপলোড পোস্ট করতেছে ফেসবুকের মধ্যে, পেজের মধ্যে, অবাক হয়ে যায়। এই জন্য আল্লাহওয়ালা ব্যক্তিদের জীবনী অধ্যয়ন করি, যদি কিছু করতে হয় তবে তাদের থেকে শিখে করি, দুনিয়াবি ব্যক্তি থেকে যেন আমরা এগুলো হাসিল না করি। মিরাজ ভাই যদি কিছু আলোচনা শোনাতেন।
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ দয়ে যে আমরা আসলে দাওয়াত ইসলামের মতো এই মহান আলহামদুলিল্লাহ নিয়ামত আমরা পেয়েছি, না হয়তো আজ আমাদের যে অবস্থা বর্তমান, আসলে ওইটা কিন্তু হাদিসে পাকের মধ্যে স্পষ্ট রয়েছে যে কিয়ামতের পূর্বে এলিম উঠে যাবে। আজকে এলিমের দুর্দশা আমরা নিশ্চোখে এগুলো উপলব্ধি করতে পারতেছি, এমন এমন লোক, এটা কিন্তু কোরআন করিমের আয়াতের একটি অংশ, যে যারা অর্থাৎ যারা কি আছে, যারা আপনার যাদের মধ্যে এলিমহীনতা, তারা পূর্বের যারা আউলিয়ে কেরাম তাদেরকে নিয়ে কী করবে, খারাপ মন্তব্য করবে, এমন একটা বিষয়। তো আমরা এই সমস্ত মানুষ থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপত্তা দান করে। আর আব্দুল মুত্তালিব ভাই খুব চমৎকার কিছু বিষয় তুলে ধরলো, সেইজন্য মারুফ কারখি রহমতুল্লাহি তাআলাই তাদের জীবনী আসলে কেন, যে যেই বিষয়টা বলা হলো যে আসলে আমার কাছে যা আছে আমরা তাই দেখাবো। আর ইনি এমন এক মহান ব্যক্তি ছিল যার ব্যাপারে খুদ আমাদের পীর, বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাআলাই যখনই তার মাজারে আনোয়ার দেখার সৌভাগ্য অর্জন করো, তার জিয়ারত করতেন, তাকে সালাম দিত একবার,
হযরত আবু আব্বাস রহমতুল্লাহি তাআল বলে যে আমরা সাইয়েদুনা বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআল এর সাথে সাইয়েদুনা মারুফ কারকি রহমতুল্লাহি তাআল এর মাজারে আনোয়ারের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন সাইয়েদুনা বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআল আলাই তাকে সালাম দিলেন, আর ইনারা বলে যে আমরা শুনতে পারলাম তার রোজাতে তার মাজার থেকে আওয়াজ আসতেছে ওয়া আলাইকুম সালাম বলে, যে জবানার সরদার তার মাজার থেকে কি আওয়াজ আসতেছে। আসলে এটা নতুন কোনো বিষয় যে আমরা যেই বিষয়গুলো দাওয়াত ইসলামী মাদানী চ্যানেলের মাধ্যমে কাফেলার মাধ্যমে যে বলা হয় যে আস আলহামদুলিল্লাহ বর্তমান যুগে দাওয়াত ইসলামী ফয়জানে আউলিয়া, আজকে যদি দেখি বর্তমান অবস্থার কথা যারা এই যে জাহিলিয়াতের দেখবেন ছোট ছোট বিষয় নিয়ে আজকে যারা নিজেদেরকে তাকওয়াবান মনে করতেছে, আসলে যদি আমরা তাদের এই মহান হাস্তিদের মহান ব্যক্তিদের জীবনী না শুনলে আমরা বুঝতামই না আসলে তাকওয়া কাকে বলে। যে আজকে আমরা যারা আলোচনা করি সেদিন মারুফ কারকি রহমতুল্লাহ তাআল তার জীবন জীবনের প্রতিটা দিক ছিল অনন্য। যদি আমরা দেখি একবার তার একজন খুব তিনি অনেক বড় আলিমি দিন তার ছাত্র ছিল, তার সে বলতে যে আমরা মারুফ কারকি রহমতুল্লাহি তাআলা এর সাথে কোথাও দাওয়াতের কোনো কাজে আমরা বের হলাম, তো এমন সময় এমন একটি রাস্তার মধ্যে আমরা চলতে লাগলাম যেখানে কিছু কাঠ লাটকি এমন কিছু পড়ে আছে যেগুলা অর্থাৎ কোনো অন্য কোনো প্রতিবেশী বা বাড়ির নিকটবর্তী কারদের কারো সম্পদ হবে। তো সেদিন মারুফ কারকি রহমতুল্লাহি তাআলা ওই যে লাড়কি বা কাঠ পড়েছিল এগুলো পাড়ালো অনেক কষ্ট করে দূর থেকে হেঁটে গেল, তো তার নিকটতম যারা তারা বলতে লাগলো ইয়া সাইয়েদি আপনি তো চাইলে তো এখান থেকে যেতে পারতেন, তো আপনি এত কষ্ট কেন করলেন? তো তিনি বলতে লাগলো যে আমি এর জন্য যাই না যে এটা নিঃসন্দেহে হয়তো কারো নিজের সম্পদ হবে, এটা দ্বারা কেউ হয়তো ব্যবসায়ী কোনো পূর্ণ হতে পারে বা যে কোনো বিষয়ে, আমি চাই না যে আমার পদধূলিত হওয়ার কারণে এটা ভেঙে যাক বা এটার মধ্যে কোনো চিহ্ন পড়ুক যাতে কারো হক নষ্ট হয়, তো এর জন্য কি আমি নিজের কষ্টকে নিজের উপর কি করে নিছি কিন্তু যেন আমার মাধ্যমে কারো হক নষ্ট না হয়। তো তাদের এই যে ছোট ছোট বিষয়গুলো আজকে দেখবেন মাঝে মাঝে আমরা অনেক সময় শুনতে পাই যে এমন এমন বিষয় মানুষ তাকুয়া মনে করে মানুষকে আল্লাহওয়ালা মনে করতেছে যাদের সাথে দিনের সাথে কোনো সম্পর্কই নেই, নামাজের সাথে কোনো সম্পর্ক নাই, না দেখবেন মাহাজাল্লা আপনার বেপর্দা নারীদের সাথে কি আপনার চলাফেরা করা উঠা বসা বা তাদের সাথে নামাজ তো অনেক দূর দূর অনেকে এইভাবে বলেও দেয় যে সে নিজেকে অনেক কিছু মনেও করে আবার বলে যে নামাজ বলতে কিছু নয় আস্তাগফিরুল্লাহ, তাদেরকেও মানুষ অনেকে মান্য করে আস্তাগফিরুল্লাহ। তো এটার কারণ কি যে আমরা এই সমস্ত মহান ব্যক্তিদের জীবনী সম্বন্ধে আমাদের কী নেই। একবার সাইয়েদুনা মারুফ কারকি রহমতুল্লাহি তাআলার ব্যাপারে আসছে, যিনি ইনার মুবারক অভ্যাস ছিল যিনি সবসময় কোরআনী কারিমের তেলাওয়াত
করতেন
এবং সবসময় জায়নামাজ রাখতো, যে নামাজের খুব অর্থাৎ তার অন্তরে ভালোবাসা ছিল সাইয়েদুনা মারুফ কারকি রহমতুল্লাহি তাআলা। তো সে যেতে যেতে একটি পুষ্কণী বা নদীর নিকটবর্তী হলো, উজুর প্রয়োজন, উজুর জন্য যখন যাবে তখন তার কোরআনী কারিম এবং জায়নামাজ একটি পাত্রের উপর রাখলো। সে যখন উজু সম্পূর্ণ করলো দেখলো যে ওই গ্রামে একজন বৃদ্ধা মহিলা সে তার থেকে না বলে তার নিজের বগলি নিয়ে এগুলা হাঁটা শুরু করছে। তো সেদিন মারুফ কারকি রহমতুল্লাহি তাআলা তার পিছনে পিছনে চলতে লাগলো, কিন্তু আদব দেখেন যে আল্লাহ আকবার আমাদের প্রিয় আসলাম আমাদের বুজুর্গানি দিন তাদের জীবনী কেন অধ্যয়ন করতে হবে, আমাদেরকে কেন জানতে হবে তাদের জীবনী? তো সেদিন মারুফ কারকি রহমতুল্লাহি তাআলা আদবের কারণে ওই মহিলাকে পিছ থেকে ডাকলো না, ওই মহিলা চলতে লাগলো চলতে লাগলো। অনেক দূর যাওয়ার পরে যখন একটা গাছের নিচে বসলো সেদিন মারুফ কারকি রহমতুল্লাহি তাআলা তাকে খুব চমৎকারভাবে মা বলে সম্বোধন করে বলতে লাগলো যে মা, আপনার যদি ঘরে কোরআনি করিম পড়ার মতো উপযুক্ত কেউ থাকে তাহলে আপনি নিয়ে যান, আর অন্যথায় আমি জায়নামাজ আপনাকে কী করলাম উপহার শুরু দিয়ে দিলাম। আল্লাহ আকবার, এই কথা শোনার পরে যদিও সে যদি আমরা দেখি না বলে কিছু নেওয়া মানে কি চুরি করে নিয়েছে, কিন্তু তার সাথে এই সুন্দর আচরণের কারণে ওই বৃদ্ধা মহিলা সে কান্না করতে লাগলো। তো আল্লাহ আকবার, তাদের যদি আমরা জীবনীগুলো দেখি
কিন্তু নেকির দাওয়াত দেওয়ার একটা পন্থা ছিল, তাই না? যে নেকির দাওয়াত, এটা নীরব নেকির দাওয়াত, আমি যদি এখন তার সাথে দুর্ব্যবহার করি হয়তোবা সে তওবার সুযোগ পাবে না, হয়তোবা সে ফিরে আসবে না, সে তার ভুলটা বুঝতে পারবে না, আদব দেখিয়ে ইসলামের সৌন্দর্য দেখিয়ে তাকে কান্না করার সুযোগ করে দিয়েছেন।
এই সকল বুজুর্গানের দিন নিজেদের মধ্যে নিয়ে মানুষদেরকে সংশোধন করেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। ওই ঘটনা আমরা শুনে থাকি যে এক ব্যক্তি এসেছে গ্রাম থেকে, গ্রাম থেকে আসার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে বসলো, অতঃপর তার প্রয়োজন হলো প্রাকৃতিক যে সারা সেটা দেওয়ার, তো মসজিদের পাশে সে বসে গেল প্রস্তাব করার জন্য। তো সাহাবায়ে কেরাম বললেন এটা কি মসজিদের আদবের খিলাফ, তো বাধা দিই? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, বাধা দিও না, তাকে তারটা করতে দাও,
করতে দাও।
তখন সে সম্পূর্ণ কাজ সারল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গিয়ে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, তো এটা দেখে ওই গ্রাম্য ব্যক্তি তো অবাক হয়ে গেল যে এটা কী ধরনের আখলা, কী ধরনের চরিত্র। তিনি চাইলে আমাকে ধমক দিতে পারতেন, তিনি চাইলে আমাকে বাধা দিতে পারতেন, এনে তো অনেক কিছু করার ছিল, কারণ সবচেয়ে বড় ধর্মীয় প্রতিষ্ঠান হচ্ছে মসজিদ। তো পরবর্তীতে উজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন সে বাড়িতে ফিরে গেল, ফিরে গিয়ে বললো, হে আমার লোকেরা, হে আমার বংশীয় গোত্রের লোকেরা, তোমরা শুনো, এরকম এরকম ব্যক্তি আছে, তার আচরণ, তার আখলাক হচ্ছে এরকম। পরবর্তীতে গোত্রের সকলে এসে একসাথে উজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কালেমা পড়েছে। তো শিক্ষা যদি এরকম লেভেলের হয় তো এর ফল আসলে ভালো পাওয়া যায়।
এদের আউলিয়ে কিরাম, বুজুর্গানি দিন, ইনাদের জীবনী যদি আমরা অধ্যয়ন করলে কিন্তু আমরা এই বিষয়গুলোকে আমরা যদি দেখি যে খুদ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক আখলাক, হয়তো আমরা এই ঘটনা অসংখ্যবার শুনেছি যে একজন বিদ্যা যে আপনার কাঠুরির যে ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কাটা দিত যে
জি, এবং রেওয়ায়েতে এটাও পাওয়া যায় যে একবার এমন হলো যে কিছু অর্থাৎ গ্রাম্য যারা ওইখানে ছিল তারা আল্লাহ রসুলের ভয়ে তারা নিজের সরঞ্জাম নিয়ে তারা রওনা হলো যে তারা মক্কা থেকে কি হবে বিদায় নিয়ে চলে যাবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিদ্যাকে দেখলো, তো দেখার পরে বলতে লাগলো আপনি কোথায় যাচ্ছেন, বললো যে অর্থাৎ এই মক্কার মধ্যে এমন একজন আসছে যে কাউকে ছাড়তেছে না, যে জাদুঘর মাজাল্লা বিভিন্ন তার ভয়ে আমরা পালাইতেছি, বলতেছে ভালো পালিয়ে যান, কত কোনো অসুবিধা নেই, তবে আপনার কাঠুরিটা আমাকে দেন, আমি যেন আপনাকে কী করতে পারি,
হ্যাঁ
আপনাকে সামনে ছেড়ে দিয়ে আসতে পারি। তো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার সকল কাঠুরিকে নিজের মধ্যে নিল, তো অনেক দূর যখন সে নিজের বাউন্ডারি ত্যাগ করলো যাওয়ার জন্য, তো তখন লাস্টে তার কাছে পরিচয় জানতে চাইলো যে বাবা তুমি কে, আমাকে এই উপকার করলে। তখন বললো যে মা আপনি যার বয়ে এই মক্কা ছাড়তেছেন, আমি তো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সে বললো যে যার আখলাক, যার আদর্শ এত সুন্দর, না জানি তার ধর্ম কত সুন্দর, বাবা আমাকে কালিমা পড়ে মুসলমান করিয়ে দাও। তো আমরা কিন্তু এই সকল আদর্শগুলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা আমরা জানতে পারি,
এবং এই সকল অভ্যাসে মোবারকা আউলিয়া কেরামের ভিতরে ছিলেন, তারা এটাকে অ্যাপ্লাই করেছেন, এটাকে ধারণ করেছেন, এটাকে নিয়ে চলেছেন, জীবন অতিবাহিত করেছেন, এবং তাদের সেই আখলাক দেখে অসংখ্য মানুষ ইসলাম ধর্মের সুশীতল ছায়াতলে প্রবেশ করেছেন। নাতে রসুল শুনবো, এর আগে বলতে চাই মিরাজ ভাই একটি টপিক নিয়েছে আলোচনা করার জন্য। মারুফ কারকি রহমতুল্লাহি তাআলা যখন যাচ্ছিলেন রাস্তা দিয়ে, তো রাস্তায় কিছু মানুষের গাছ, এগুলো কাঠ, এগুলো শুকানোর জন্য দিয়েছিল। আমাদের সমাজের প্রেক্ষাপটটা যদি এখানে একটু তুলে ধরি, একদিকে রাস্তাকে ইউজ করা, আজকাল আমার দেশে যারা ধান রাস্তায় শুকাতে দেন আপনাদেরকে বলছি, দুইটা দিক চিন্তা করা দরকার। একদিকে আমি এই সরকারি রাস্তাটাকে ইউজ করছি, কতটুকু উচিত কাজ করছি, অপরদিকে যে সকল যানবাহন এখান থেকে যাচ্ছে, মানুষ যাচ্ছে, তাদের গাড়িগুলো কিন্তু এই ধানের উপর দিয়েই যায়, অনেক সময় এখান থেকে যায়, রাস্তা থাকে না আর এ পাশে ও পাশে দোনো পাশে, এমনকি এমন একটা রাস্তা আছে বাংলাদেশে পুরো এরিয়া জুড়েই পুরো রাস্তাতেই ধান শুকাতে দেওয়া হয়েছে। এক তো আমি সরকারি রাস্তা ইউজ করছি, এখানে শরীয়তের হুকুম কি রয়েছে, দ্বিতীয়ত আমরা যারা যানবাহন চালাই বা আমরা যারা গাড়ি নিয়ে যাই বা আমরা এমনি ঘুরতে যাই সেখানে দেখতে যাই, আমাদের কারণে যে ধান নষ্ট হচ্ছে বা ক্ষতি হচ্ছে অথবা গাড়ির চাকায় বেজে এদিক সেদিক চলে যাচ্ছে, আমাদের জন্য হুকুম কি, কারণ আমরা তো নিরুপায় হয়ে রাস্তা পার হতে হবে, আমাকে রাস্তা দিয়ে যেতে হবে। এখন তো আমি দেখছি আপনি রাস্তায় ধান শুকাতে দিচ্ছেন, খ্যার শুকাতে দিচ্ছেন, এমনকি মাসের পর মাস পর্যন্ত খ্যার রাস্তায় পড়ে থাকে, বৃষ্টি আসতে তো সেটা পরিষ্কারও করেন না। আচ্ছা, এই যে বিষয়গুলো আছে, আল্লাহওয়ালা ব্যক্তিরা কোন দৃষ্টিকোণ থেকে দেখতেন, আমরা কীভাবে নিচ্ছি, তারা রাস্তা চেঞ্জ করে যেতেন যেন আমার কারণে কারো ক্ষতি না হয়, আর এখন তো সেই পরিবর্তন করে যাওয়ার জায়গা থাকলে কেউ যাবে, আর জায়গা না থাকে তো আপনার ধানের উপর দিয়ে, আপনার খ্যারের উপর দিয়ে মানুষ আসা যাওয়া করে, এতে করে হয়তো আপনার ক্ষতি হয়, কিন্তু ক্ষতিটার রাস্তা হয়তো বা আপনিই করে দিয়েছেন। ইসলাম কী বলে, শরীয়ত কী বলে, আমি এভাবে ইউজ করতে পারবো কি না, জনগণের রাস্তা, পাবলিকের রাস্তা, সরকারি রাস্তা, এইটাও একটু আমাদের দেখা উচিত। অনেক সময় আপনার আমার কারণে মানুষ দুর্ঘটনা, আমি একটি অ্যাক্সিডেন্ট দেখেছি, দুর্ঘটনা সোশ্যাল মিডিয়াতে, সম্ভবত খ্যার ছিল অথবা ধান ছিল, মোটরসাইকেল যখন যাচ্ছিল হঠাৎ করে সেখানে স্লিপ কাটে আর ওখানে পড়ে যায়, পরে গিয়ে বাচ্চা এবং একজন মহিলা এবং ড্রাইভার সহ সেখানে মোটামুটি ভালো ব্যথা পায় এবং ডাক্তারের কাছে যায়। তো তখন তিনি নিজের একটি অভিমত পেশ করতে গিয়ে বললেন যে আসলে রাস্তা তো আর গাড়ির জন্য না, আমি ভুল করে এখানে চলে আসছি, এই রাস্তা তো ধান শুকানোর জন্য সরকার বানিয়েছে, তো আমি সরি, আমি আসলে ভুল করে এই রাস্তায় চলে আসছি। এই যে বিষয়গুলো, আসলে কি সে সুখে বলছে এটা, জেনেই বলছে যে রাস্তা আমার, আমার জন্য বানানো হয়েছে, তারপর আমি ইউজ করতে পারছি না ধানের জন্য? তো এই বিষয়গুলো একটু দেখি আমরা। জানি আপনাদেরও হয়তো বা জায়গায় সংকট, আপনারা এই জন্য রাস্তায় নিয়ে আসেন, কিন্তু মানুষের হক মানুষের জায়গা ছেড়ে দিয়ে দাওয়াত ইসলামী একটা শিক্ষা আমাদেরকে দেয়। আর দাওয়াত ইসলামীর যে প্রোগ্রামগুলো হয় ইস্তেমায় জিকরনাথ, কখনো দেখবেন না আপনি কোনো রাস্তা বন্ধ করে দাওয়াত ইসলামী কোনো প্রোগ্রাম করে, কারণ এটা মানুষের হক। আপনি কার রাস্তা বন্ধ করে আপনি প্রোগ্রাম করবেন, এই জন্য দিচ্ছে না। একটা অ্যাম্বুলেন্স চলে আসছে, কোথা থেকে যাবে এখন সে? তাড়াহুড়া, তাকে নিয়ে যেতে হবে এখনই, কিন্তু আমার জন্য পারছে না, সে 2 কিলোমিটার ঘুরে যাচ্ছে। আচ্ছা, অনেক অসুবিধার মধ্যে রয়েছে। আচ্ছা, আমি এখন রাস্তায় প্রোগ্রাম করব, মৌলভী সাহেব, হুজুর সাহেব, তো সবাই কিছু বলবেন আমাকে, আমার দেখা দেখি তো আরও 5 জন করবে। যখন আমি রাস্তাটাকে খুলে দিলাম তো রাজনীতিবিদ যারা আছে তারা তো ওপেন করে নিবে, এটাকে একদম কিছুই মনে করবে না। এই কারণে দাওয়াত ইসলামী এই শিক্ষাটা আমাদেরকে দেয়, যেন পাবলিকের হক, পাবলিক প্লেসে আমরা এমন কোনো কাজ না করি। আচ্ছা, একটি দিনই কাজ আছে দাওয়াত ইসলামীর, চোখ দরস, এটা দেওয়ার ব্যাপারও মাদানী ফুলে আসছে। এমন জায়গাতে দাঁড়াবেন যেখানে ব্যবসায়িকদের, কোনো রাস্তার পথিকদের অসুবিধা না হয়, এমন জায়গায় দাঁড়িয়ে আপনি দরজ দিবেন। তো এই শিক্ষাগুলো ইসলামের সৌন্দর্য আমাদেরকে অর্জন করা উচিত। আল্লাহ পাক বোঝার তৌফিক দিক। রাশেদ ভাই একটি কালাম আমাদেরকে শোনান, রাকিব ভাই আপনার থেকে শুন, মারুফ কারকি রহমতুল্লাহি তাআলার জীবনী নিয়ে ইনশাআল্লাহ তাআলা জিউজের একটি কালাম যদি শোনাতেন আমাদের।
মদিনারী ছবি সদা যেন থাকে মনে, শরণ প্রিয় নবীর যেন থাকে
যা
ছবি সদা যেন থাকে মনে।
দর্শকের কিছু কল রয়েছে আমাদের সাথে, কয়েকটা কল শুনি আমরা, এরপরে আবারও ফিরবো আলোচনায় ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, জি শোনাবো আপনাকে ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন, চেষ্টা করছি আপনাকে কালাম শোনানোর জন্য। রাশেদ ভাই যেহেতু সাথে আছেন, পরবর্তী কল দেন।
আমি মাদানী চ্যানেলের একজন নিয়মিত দর্শক, আমি আপনাদের অনুষ্ঠান গুলো দেখি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। তাদের সকলের কাছে আমার দোয়ার আরজ, আমি আপনাদের কাছে দোয়া চাই।
মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করে নিক। নিয়মিত আপনি একজন দর্শক আমাদের, সব সময় সাথে থাকবেন, এভাবে করে নিয়মিত সাথে থাকার চেষ্টা করবেন, আশা রাখি। পরবর্তী কল দেন।
ওবাদুর রহমান, আপনি একটি মানকাবাত শুনতে চাই, আমার আত্মার জিন্দাবাদ।
আমার আত্মার জিন্দাবাদ এই মানকাবাত শুনতে চেয়েছেন, সাথে থাকুন, চেষ্টা করছি শোনানোর জন্য। পরবর্তী কল।
নীলফামারী জেলা, আমি নিয়মিত মাদানী চ্যানেল দেখি, এটা খুবই ভালো লাগে এবং শিকার অনেক কিছু এবং অনেক জ্ঞান অর্জন হয়। আমরা পরিবার পরিজন নিয়ে গভীর রাত পর্যন্ত শুনি, এতই ভালো লাগে।
মাশাআল্লাহ, অনুষ্ঠান দেখেন, মাদানী চ্যানেল দেখেন, আল্লাহ তাআলা কবুল করে নিক, সুবহানাল্লাহ। পরবর্তী কল দেন।
আমি কাইমান্না থেকে বলছিলাম।
জি,
আমি একটি কালাম শুনতে চাই, আর কি আর নাই, পয়সা নাই, কেমনে যাইব সুনান মদিনায়।
ঢাকার নাতখা আর কালাম শুনতে যাচ্ছেন চট্টগ্রামের, দেখা যাক। রাশেদ ভাই মোটামুটি তো পারা যাবে না, হ্যাঁ, যদিও ভুল হয় চট্টগ্রামবাসীরা মেনে নেবেন, অসুবিধা নেই। পরবর্তী কল দেখ।
শরীফুল ইসলাম, আমি চ্যানেল দেখতেছি, আমি কল টাইম দেখি, আমার খুব ভালো লাগে, আমি ওই জন্য দেখি, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আল্লাহ অনুমোদন শুনতে পারি।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক, সুন্দর অভিমত আপনি দিয়েছেন, কলারদের শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক ভালো রাখুক আপনাদেরকে, এবং সবসময় মাদানী চ্যানেল দেখবেন, মাদানী চ্যানেল অনুষ্ঠানগুলো দেখবেন, স্থানীয় অনুষ্ঠানগুলো প্রতিদিনই আপনাদের জন্য মোবাইল দিকে দাওয়াত ইসলামী নিয়ে আসে, তো অনুষ্ঠানগুলো দেখবেন, আশা রাখি অনেক কিছু জানার আছে। অনুরোধের কালামগুলো একটু পরে শুনবো রাশেদ ভাই থেকে। রাকিব মাদানী ভাই আমাদের সাথে আছেন, মাশাআল্লাহ গতকালকেও চমৎকার কিছু তথ্য আমাদেরকে দিয়েছেন। আজকের বিষয়ে তো আলোচনা হচ্ছে, দেখছেন শুনছেন, মারুফ কারকি রহমতুল্লাহি তাআলার জীবনী নিয়ে যদি কোনো একটি দিক আমাদেরকে শোনাতে চান, শোনান।
সাজারে আলিয়ে কাদেরিয়া রাজভিয়া আত্তারিয়ার নবম পীর মুর্শিদ ইমাম মারুফ কারখি রহমতুল্লাহ তাআলা আলাই, ওনার নাম ছিল মারুফ এবং ওনার উপনাম ছিল আবু মাহফুজ। ইনি ছিলেন তাবে তাবেঈ বুজুর্গ এবং ইনি ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহর মুকাল্লিদ ছিলেন। আমরা যদি ইমাম মারুফ কারখি রহমতুল্লাহ তাআলা আলাইয়ের কিছু দিক দেখি, ওনার কারামত একটি বলার চেষ্টা করব। জাকির ভাই, আজ থেকে যদি আমরা 1200 বছর পিছনে ফিরে থাকাই, তখন আমরা দেখতে পাই দাজলা নদীর তীরের একটি খুবই চমৎকার ঘটনা। সেই পুরনো একটি বাজার ছিল, সেই বাজারে একজন মহান বুজুর্গ ইমাম মারুফ কারখি রহমতুল্লাহ তাআলা আলাই তিনি বাজারে তাশরিফ আনেন এবং তিনি একটি দোকানের মধ্যে আসেন এবং তিনি সালাম দেন। সেই দোকানদার সালামের জবাব পেয়ে বলল, ভাই আপনি একটু দোকানে বসেন, আমি আমার কিছু ইমার্জেন্সি কাজ আসছে, আমি একটু যাচ্ছি, আপনি একটু আমার দোকানে সময় দেন। তো এই কথা বলে সেই দোকানদার চলে গেল। ইমাম মারুফ কারখি রহমতুল্লাহ তাআলা আলাই দোকানে বসে গেলেন। যখন ইমাম মারুফ কারখি রহমতুল্লাহ তাআলা আলাই দোকানে বসলেন, হঠাৎ করেই তার দৃষ্টি দোকানের এক বাহিরে একটু দূরে গেল এবং তিনি দেখতে পেলেন কিছু দরিদ্র লোককে, যাদের চোখে ক্লান্তি, শরীরে ছেঁড়া ফাটা কাপড়, পেটে ক্ষুধায় তৃষ্ণা জ্বালা দ্বারা হাহাকার করে আছে। ও তাদেরকে দেখে ইমাম মারুফ কারখি রহমতুল্লাহ তাআলা আলাইর মন উতাল পাতাল হয়ে যাচ্ছিল। ইমাম মারুফ কারখি রহমতুল্লাহ তাআলা আলাই সে যে দোকানে বসেছিলেন সেই দোকানের মধ্যে আটা ছিল, আটার অবস্থা। ইমাম মারুফ কারখি রহমতুল্লাহ তাআলা আলাই সেই দরিদ্র লোকদেরকে ডাকলেন এবং তিনি এই দোকানে যে আটার বস্তা ছিল সেই আটার বস্তাগুলোকে তিনি সবার মাঝে বিতরণ করা শুরু করে দিলেন। তো লাইন শেষ হচ্ছিল না এমন দরিদ্র ছিল, কিন্তু দোকানের মধ্যে যে আটা ছিল সেই আটা শেষ হয়ে গেল। সেই দোকানদার ফিরে আসলো, ফিরে এসে দেখলো, আপনি কি করেছেন, এগুলা দোকানের সব আটা শেষ করে দিয়েছেন, আপনি তো আমাকে নিঃস্ব করে দিয়েছেন, এখন আমার কি হবে। এটি শুনি ইমাম মারুফ কারখি রহমতুল্লাহ তাআলা আলাই সেই দুলুমাখা রাস্তা দিয়ে দূরে অবস্থিত একটি মসজিদে চলে গেলেন এবং আল্লাহ পাকের ইবাদতে মগ্ন হয়ে গেলেন। এদিকে দোকানদার দোকানে আসলো এবং হঠাৎ করে তার দৃষ্টি টাকার দোকানে যে টাকার বক্স ছিল সেদিকে পড়ল এবং সে টাকার বক্স দেখে তো হতভম্ব হয়ে গেল, কারণ হিসাব করে দেখা গেল যে 1 দিরহামের বিনিময়ে 70 দিরহাম লাভ হয়েছে, টাকার বক্স একদম ভরপুর ছিল। তো কয়েকদিন পর সেই দোকানদার মারুফ কারখি রহমতুল্লাহ তাআলার কাছে গেলেন এবং সালাম দিলেন। সালামের জবাব পেয়ে মারুফ কারখি রহিমাহুল্লাহ বললেন যে আপনি কিভাবে আসলেন। তো সেই দোকানদার বলল, হুজুর আপনি যদি আগামীকাল আমাকে একটু সময় দিতেন, আমার দোকানে আসতেন, তাহলে খুবই সৌভাগ্য মনে করতাম।
আচ্ছা,
মারুফ কারখি রহিমাহুল্লাহ তার দিকে তাকালেন, এমন ভাবে তাকালেন যেন তার চোখের মধ্যে তার মনের এটা পড়ে ফেললেন, তার মনে কি চলছে। মারুফ কারখি বলেন, আচ্ছা তুমি তো এর জন্যই আসছো না, সেদিন তোমার দোকান অনেক লাভ হয়েছে, যেন আবার লাভ হয়ে জন্যই আসছো। তো ইমাম মারুফ কারখি রহিমাহুল্লাহ বলতেছেন, এখানে আমার কোনো কৃতিত্ব নেই, সবকিছু আল্লাহর পক্ষ থেকে দান করেছেন, আর এরকম ঘটনা সব সময় ঘটে না, আমি আর তোমার দোকানে যাব না। তো এটা ছিল ইমাম মারুফ কারখি রহিমাহুল্লাহ একটি কারামতের দিক এবং ইমাম মারুফ কারখি রহিমাহুল্লাহ এখানে একটি বিনয়ী আমার তো কিছু এখানে কৃতিত্ব নেই, সবকিছু তো আল্লাহর পক্ষ থেকেই এসেছে। এবং আরো একটা দিক যদি আমরা দেখি, জাকির ভাই, একবার একজন মহান বুজুর্গ তখনকার সময় ইমাম আতরুশি রহিমাহুল্লাহ তিনি বলেন, আমরা ইমাম মারুফ কারখি রহিমাহুল্লাহর সাথে দাজলা নদীর তীরে আমরা বসেছিলাম, তখন আমরা দেখতে পেলাম যে সেই নদীর পাশে নদীর নৌকার মাঝে কিছু লোক দফ বাজিয়ে মদ পান করে আল্লাহ পাকের প্রকাশ্যে নাফরমানি অবাধ্যতা করছে। তো লোকেরা আতরুশি রহিমাহুল্লাহ বলছেন যে, হুজুর আপনি কিছু দেখছেন যে লোকেরা প্রকাশ্যে অবাধ্যতা করছে, আল্লাহ পাকের নাফরমানি করছে, আপনি তাদেরকে বদদোয়া দেন। তো ইমাম মারুফ কারখি রহিমাহুল্লাহ বদদোয়ার পরিবর্তে দোয়া দেন। ইমাম মারুফ কারখি রহমতুল্লাহ তালাই বলেন যে, হে আল্লাহ পাক, তিনি হাত উঠালেন এবং বললেন, হে আল্লাহ পাক, যেমনিভাবে আপনি তাদেরকে দুনিয়াতে খুশি রেখেছেন তেমনিভাবে পরকালেও খুশি রাখেন। তো লোকেরা বলল যে, হুজুর আমরা তো আপনাকে বলছি যে দোয়া করতে, আপনি বদ দোয়া করছেন। তো ইমাম মারুফ কারখি রহিমাহুল্লাহ বললেন যে,
তোমরা দেখো তাদের পরকালে আল্লাহ পাক খুশি দান করবেন তাদের পরকালের মধ্যে। কিছুক্ষণ পরে দেখা যায় যে তারা দফ মত এবং গুনাহে ভরা জিনিসপত্র তারা ছুঁড়ে ফেলে দিয়ে ইমাম মারুফ কারেখি রহিমাহুল্লাহর কাছে আসেন এবং বায়াত গ্রহণ করেন। তো এই ছিল চমৎকার ঘটনা, যে শিক্ষা যে তিনি বদদোয়া দেওয়ার পরিবর্তে দোয়া দেন। আরও একটা পয়েন্ট যেটা এখানে, তিনি পাপ কাজকে ঘৃণা করেছেন কিন্তু পাপীকে ঘৃণা করেন নাই, তিনি বদদোয়া দেওয়ার পরিবর্তে দোয়া দিয়েছেন
এবং ফিরিয়ে এনেছেন তাদেরকে, নেকির পথে ফিরিয়ে এনেছেন এবং সৎ পথ তাদেরকে দেখিয়েছেন। মারুফ কারকি রহমাতুল্লাহি তাআলার ব্যাপারে আর একটি বিশেষ দিক পাওয়া যায় ওনার, উনি সুগন্ধি খুব পরিমাণে ব্যবহার করতেন। বলা হয় কি যখন উনি রাস্তা দিয়ে হাঁটতেন তো ওনার সার্গিত যারা ছিল বা মুরিদ যারা ছিল, ভক্তবৃন্দ যারা ছিল, আচ্ছা মুসল্লি যারা ছিল, এলাকার মানুষ যারা ছিল, তো তারা বুঝতে পারতেন যে মারুফ কারকি রহমাতুল্লাহি তাআলাই এই রাস্তা দিয়েই গেছেন। আচ্ছা যদি এক সপ্তাহ কোনো রাস্তা দিয়ে তিনি না হাঁটতেন তো এলাকার মানুষ বুঝতেন যে এই সপ্তাহে এখন পর্যন্ত মারুফ কারকি রহমাতুল্লাহি তাআলাই এই রাস্তা দিয়ে আসা যাওয়া করেননি। এক সপ্তাহ পরে আবার যখন আসতেন তখন এলাকার মানুষ বুঝে যেতেন যে মারুফ কারকি এই রাস্তা দিয়ে আসছেন শুধু তার সুগন্ধির কারণে। সুগন্ধিরও অনেক ফজিলত হাদিসে পাকের মধ্যে এসেছে, সুগন্ধি ব্যবহার করা এটা ভালো একটা দিক এবং মানুষের মন মানসিকতা ভালো রাখে এবং ব্রেন ভালো রাখে, সুগন্ধি ইউজ করাতে উপকারিতা রয়েছে।
ব্যক্তিগত জীবন আলহামদুলিল্লাহ যে এটার মাধ্যমে মানুষের মাইন্ড ফ্রেশ হয়ে যায়, মাশাআল্লাহ জেহেন শক্তি খুব মজবুত হয়।
জি জি জি, আবার উৎসাহ দিচ্ছেন যেন আবার হালালটাই ব্যবহার করে, বুঝতে হবে কোনটা ব্যবহার করতে হবে আমাকে, কোনটা ব্যবহার করলে আমার জ্ঞান শক্তিটা বাড়বে, স্মৃতিশক্তিটা বাড়বে বা উপস্থিত বুদ্ধিটা বাড়বে সেটা জানতে হবে। এখন সব ধরনের বডি স্প্রে তো আপনি ইউজ করতে পারবেন না, যেটা হালাল আছে, যেটা অনুমতি আছে, বিশেষ করে আতরের ব্যাপারে তো কোনো নিষেধাজ্ঞা নেই। আর আতরটাকেই এখানে বোঝানো হয়েছে, তাই না? এখন তো অনেক ধরনের অনেক কিছু বের হয়েছে। একবার এক ইসলামী ভাই আমার সফরে ছিল, একসাথে গিয়েছিলাম, তো দেশের বাহিরে এক জায়গাতে একটা স্প্রের দাম, বডি স্প্রের দাম প্রায় 65,000 টাকা, তাও নর্মাল, বেশি হাই ফাই না, একটা নর্মাল। তো এখন সেটা দিলেই যে আপনার জ্ঞান একদম একসাথে বেড়ে যাবে এটাও তো না, বুঝতে হবে কোনটার কথা বলা হয়েছে এবং কোন আতরটা সুগন্ধিটা ব্যবহার করলে আপনার আমার জন্য সুবিধা। একটা বড় সবচেয়ে সুবিধা যে আপনি কারোর সাথে দেখা করতে গেলে, কারো সামনে গেলো, কারো বাড়িতে গেলে, কারো অফিসে গেলে কোনো ভয় থাকবে না যে আপনি ইজি আছেন, আপনার বডি থেকে যে গন্ধটা ওটা আর আসবে না, একটু আতর লাগাতে পারলে এটা দূর হয়ে যায় এবং সহজভাবেই আপনি মানুষের সাথে মিলতে পারেন। যদি বডিতে দুর্গন্ধ থাকে তো মানুষের সাথে মিশতে গেলে তারা একটু ইয়ার মধ্যে পড়ে যায়, ভোগান্তির মধ্যে পড়ে যায়, কি না কি কেমন না কেমন এইরকমের।
যেহেতু তীব্র গরম আসলে এটা প্রত্যেকের, এটাও কিন্তু মানুষকে এক ধরনের কষ্ট দেয়। আমরা বিভিন্ন সময় সফর করে থাকি বিভিন্ন জায়গায়, আল্লাহ পাকের ঘর মসজিদও অনেক সময় এমন
দুর্গন্ধ নিয়ে চলে আসে মানুষ।
তো এই থেকে আসলে আলহামদুলিল্লাহ সুন্নতের উপর আমল করার মাধ্যমে কিন্তু
মানে থেকেও বের হয়ে আসা যায়। রাইট রাইট, অনুরোধের কালামগুলো আমরা শুনি রাশেদ মাদানী ভাই থেকে, এরপর মোতালিব ভাই থেকে আরো শেষ কিছু কথা শুনবো আজকের অনুষ্ঠানের পরে। সালাতু সালাম পাঠ করে অনুষ্ঠান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা। জি রাশেদ ভাই, অনুরোধের কালামগুলোর যদি এক দুই পংক্তি করে শুনিয়ে দিতেন।
প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, মদিনা বহু দূরে, মদিনা বহু দূরে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, প্রতি বছর আশায় থাকি যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায় সবাই ছেড়ে চলে গেল কেউ তো নিল না আমায় তাইবা বহু দূরে আকা তাইবা বহু দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন
সুবহানাল্লাহ। দর্শক, আপনাদের অনুরোধের কালামগুলো আমরা শুনতেছিলাম সবাই মিলে, আল্লাহ পাক বরকত দান করুক। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আলোচনা করছিলাম মারুফকার কি রহমাতুল্লাহি তাআলার হায়াতে মোবারকার কিছু দিক নিয়ে, মুতালিব ভাই থেকে কিছু আলোচনা শেষ আলোচনাগুলো শুনে পরে অনুষ্ঠান থেকে বিদায় নিতে চাচ্ছিলাম।
আমরা বিভিন্ন বিষয়ে তো কারামত সম্পর্কেও শুনলাম,
জি জি জি,
এবং তার আখলাক,
তমা আখলাক, জি জি,
শুনলাম। আসলে বুজুর্গানে দিন এরকমই হতেন যেমনটা আলোচনা করা হচ্ছে। তার অন্যতম আরো একটি আখলাক হচ্ছে যে মানুষদেরকে দান করা, সৎকা করা, প্রদান করা এবং দেওয়ার জন্য উৎকণ্ঠা থাকা। একবার শ্রী শক্তি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বর্ণনা করেন যে আমার পীর ও মুর্শিদ মারুফ কারকি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাকে দেখলাম যে তিনি খেজুর খুঁড়াচ্ছেন, টুকে টুকে খেজুর সংগ্রহ করছেন। তো এই বিষয়টি তার জন্য একটু আশ্চর্যান্বিত মনে হলো যে এটা হুজুর কী করছেন। তো গিয়ে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি এগুলোই কেন সংগ্রহ করছেন, কেন খুঁড়াচ্ছেন, যদি প্রয়োজন হয় তাহলে তো আমরা তো আছি, আপনাকে ইনশাআল্লাহ সাহায্য করবো যেভাবেই করতে পারি। তখন তিনি বললেন যে ঈদ চলে এসছে আর চারপাশে যে ছোটো ছোটো বাচ্চা যারা আছে তাদের অভিভাবক, তাদের মা বাবা, তাদেরকে প্রদান করছেন, কেনার কাটা করে দিচ্ছেন। তবে আমার পরিচিত এমন একজন শিশু আছে যে এতিম রয়েছে, তাকে দেখার মতো, তাকে প্রদান করার মতো ওইরকম কেউ নেই। তো আমি এই জন্য এই খেজুরগুলো সংগ্রহ করছি, খুঁড়াচ্ছি এবং একসাথে রাখছি, এগুলো বিক্রি করে আমি তার জন্য একটা কাপড় দিব, সে যেন আনন্দের সাথে ঈদ পালন করতে পারে। তো এটা শুনে হযরত সাইয়েদুনা সিরি শক্তি রহমতুল্লাহ তাআলা আলাইহি অভিভূত হলেন যে এভাবেও তিনি চিন্তা ভাবনা করেন শিশুদের নিয়ে, ছোটদের নিয়ে, সকলকে
নিয়ে, অসহায়কে নিয়ে।
তো মা সাইয়েদুনা সিরি শক্তি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি গিয়ে ভালো দামি একটি কাপড় ক্রয় করে ওই শিশুকে দিলেন এবং এসে বললেন, হুজুর আপনি যেটা করতে চাচ্ছিলেন আমি সেটা করে এসেছি। তো মারুফ কারকি রহমতুল্লাহ তাআলা আলাইহি এত খুশি হলেন, তো সেখানে তার জন্য আল্লাহ হাত তুলে দোয়া করলেন। পরবর্তীতে সিরি শক্তি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে আমি আজ তোমাদের কাছে, অর্থাৎ জুনায়েদ বাগদাদির মতো তার শিষ্য ছিল, অসংখ্য অনুসারী ছিল, তো তিনি তাদেরকে বলছেন আমার মাঝে আজ তোমরা যা কিছু দেখতে পাচ্ছ, যা কিছু আল্লাহ পাক আমাকে দিয়েছেন, তো সেই মারুফ কারকি রহমতুল্লাহ তাআলা আলাইহির দোয়ার বদৌলতে তিনি যে ওই মুহূর্তে খুশি হয়ে আমার জন্য দোয়া করেছিলেন, আমি মনে করি সেটা আল্লাহ পাক কবুল করেছে। তো মানুষকে সাহায্য করা, সহযোগিতা করা এবং এভাবে করা, মানুষকে খুশি করা তো অনেক বড় এক ফজিলত রয়েছে, আল্লাহ তাআলার নিকট অত্যন্ত পছন্দনীয় একটি আমল। এছাড়াও এক ব্যক্তির ঘটনা এরকম এসেছে, অভাব ছিল এবং তার ঘরে সন্তান জন্ম নিয়েছে, তো স্ত্রীও বলছে যে কিছু খাবারের প্রয়োজন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর অনেক বিষয় থাকে, তো খাবার তিনি চাচ্ছিলেন কিন্তু ঘরে তেমন কিছুই ছিল না। তো স্ত্রীর রিকোয়েস্টে দোকানদারের কাছে যায়, তো দোকানদারের কাছে যাওয়ার পর ওই দোকানদার আগে থেকেই কিছু টাকা পেত, তো তাকে নিষেধ করে দিল। পরবর্তীতে আরও কারো কাছে যায়, তো যার যার কাছে গেলে সে সমাধান পেত এরকম আশা ছিল, সকলের কাছে যাওয়ার পর কারো থেকে সে সাহায্য পায়নি। তো উদাস হয়ে মনের ব্যথা নিয়ে দজলার পারে চলে গেলেন, নদীর পারে চলে গেলেন, তো এক মাঝে দাঁড়িয়ে আছে কাউকে পার করবেন, নিয়ে যাবেন, তো অনিচ্ছা সত্ত্বেও সে ব্যাস নৌকায় উঠে গেল। তো মাঝি বললো যে কোথায় যাবেন, বলে আমি জানি না আমি কোথায় যাব। তো কোথায় যাবেন এটা জানেন না, নৌকায় এসে উঠে বসেছেন। পরবর্তীতে মনে সে দুঃখ বলা শুরু করলো যে আমার ঘরে সন্তান জন্ম নিয়েছে, আমার স্ত্রী খাবার চাইছে, অথচ দেওয়ার মতো, তাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই এবং অনেকের কাছেও গিয়েছি কেউ আমাকে সাহায্য করেনি। তো মাঝি বললেন যে ঠিক আছে আপনি বসেন, আমি আপনাকে এমন এক ব্যক্তির কাছে নিয়ে যাব, তার উসিলায় দোয়া করলে বা তার মাধ্যমে দোয়া করালে আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দিবেন। তো পার হওয়ার পর মসজিদের যান, গিয়ে দেখেন এক বুজুর্গ সেখানে ইবাদত করছেন, তো তিনি ইবাদত করলেন। ওই ব্যক্তি ইবাদত করার পর তার সাথে দেখা হলো এবং নিজের অবস্থা সম্পর্কে খুলে বললেন যে এরকম এরকম হুজুর হয়েছে আমার সাথে। এর কিছুক্ষণ পরে এক ব্যক্তি এলেন এবং টাকার থলে নিয়ে বললেন যে অমুক ব্যক্তি আমাকে পাঠিয়েছে, আপনাকে এটি উপহার হিসাবে প্রদান করেছে, এখানে 500 দিনার রয়েছে। তো মারুফ কারকি রহমতুল্লাহ তাআলা আলাইহি সম্পূর্ণ 500 দিনার তাকে প্রদান করলেন এবং বললেন যে তুমি তোমার প্রয়োজনের মাধ্যমে মিটিয়ে না। তো বললেন যে এখানে 500 দিনার ছোট সংখ্যা না, দিনার মানে স্বর্ণ মুদ্রা, তো সম্পূর্ণটা দিয়ে দিচ্ছেন, বললেন যে হ্যাঁ সম্পূর্ণটাই তোমার। তো পরবর্তীতে তিনি এলেন এবং মুদির দোকানে গেলেন, প্রয়োজনে যে সামান ছিল সেগুলো নিলেন এবং এত পরিমাণে ক্রয় করলেন যে এখানে যেতে পারছিলেন না, দোকানদারের সাহায্যের মাধ্যমে পরবর্তীতে সেগুলো ঘরে নিয়ে গেলেন। তো আমাদের বুজুর্গানে দিনের আখলাক চরিত্র এরকম ছিল, অসহায়দেরকে সাহায্য করা,
যেখানে প্রয়োজন সেখানে
দেখা,
এবং দেখে গুনাহের মহলে তাকে প্রয়োজন তো সেখানে সে, যেখানে দেখে যে ইসলাহের প্রয়োজন সেখানে সে, যেখানে দেখে অভাবীদের কাছে তার প্রয়োজন সেখানে সে। আমরা শুনছিলাম মারুফ কারকি রহমতুল্লাহি তাআলার হায়াতে মোবারকার অনেক দিকগুলো নিয়ে আলোচনা হয়েছে, তারপরেও তো শেষ নাই, এত এত আল্লাহ তাআলা তাকে দিয়েছেন নিয়ামত, চলুন আমরা একটি ছোট্ট ডকুমেন্টারির মাধ্যমে আরো কিছু তথ্য মারুফ কারকি রহমতুল্লাহি তাআলার জীবনী সম্পর্কে আমরা জেনে নিই। জি,
পেহর মারুফ ও সরি মারুফ দেবে খুদ সরি জুন্দে হক মে গিনজুনে দে বা সফা কে ওয়াসতে।
ইলম ও আমল, তাকওয়া ও পবিত্রতা এবং মারিফাত ও আত্মশুদ্ধির এক উজ্জ্বল প্রতীক। যিনি তার পবিত্র জীবন, অনন্য চরিত্র এবং প্রজ্ঞাপূর্ণ বাণীর মাধ্যমে অগণিত হৃদয়কে হেদায়েতের আলোয় আলোকিত করেছিলেন, তিনি হলেন সিলসিলায়ে কাদেরিয়া রাজাবিয়া আত্তারিয়ার নবম পীর ও মুর্শিদ হযরত মারুফ কারকি রহমতুল্লাহ তাআলা আলাইহি। হযরত মারুফ কারকি রহমতুল্লাহ তাআলা আলাইহি যেমন নিজের পবিত্র জীবনাদর্শের মাধ্যমে মানুষের সংশোধন ও আত্মগঠন করেছেন, তেমনি তার জ্ঞান গর্ব ও হৃদয় স্পর্শী বাণীগুলো মানুষের অন্তরে আমূল পরিবর্তন এনে দিয়েছে। তিনি এরশাদ করেন, আল্লাহ পাকের অবাধ্যতা করতে করতে তার রহমতের আশা করা নির্বুদ্ধিতা ও প্রতারণা ছাড়া আর কিছু নয়। তিনি হালাল রিজিকের গুরুত্ব ও মানুষের অন্তরের অবস্থার কথা তুলে ধরে বলেন, অনেক সময় একটি হারাম বা সন্দেহযুক্ত লোকমাই মানুষের অন্তরকে এমনভাবে ধ্বংস করে দেয় যে সারা জীবনও সেই হৃদয় আর সঠিক পথে ফিরে আসতে পারে না। চোখের হেফাজতের ব্যাপারেও তিনি কঠোর সতর্কবাণী উচ্চারণ করেছেন। তিনি বলেন, অনেক সময় একবারের কুদৃষ্টি একজন মানুষকে দীর্ঘ সময় পর্যন্ত কোরআনের তেলাওয়াতের সৌভাগ্য থেকে বঞ্চিত করে দেয়। হযরত মারুফ কারকি রহমতুল্লাহ তাআলা আলাইহির দৃষ্টিতে জিহ্বার হেফাজত ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এরশাদ করেন, বান্দার অনর্থক ও অপ্রয়োজনীয় কথা বলা আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হওয়ার একটি লক্ষণ। তিনি আরও বলেন, যখন আল্লাহ তাআলা কোনো বান্দার কল্যাণ চান তখন তার জন্য নেক আমলের দরজা খুলে দেন, আর যখন কোনো বান্দার অকল্যাণ চান তখন তার জন্য আমলের দরজাকে বন্ধ করে দেন। তাকওয়া ও মারেফত, ফয়েজ ও করুণার দীপ্তিমান সূর্য হযরত মারুফ কারকি রহমতুল্লাহ তাআলা আলাইহি 200 হিজরির 2 মহরম ইন্তেকাল করেন। তার নুরানি মাজার শরীফ ইরাকের বাগদাদ শরীফে অবস্থিত, যা গাউসে পাক হযরত শাইখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার মুবারক থেকে অল্প দূরে অবস্থিত। আজও অসংখ্য আশিকে আউলিয়া সেখানে উপস্থিত হয়ে আদ্যাদিক ফয়েজ ও বারাকাত অর্জন করেন। আল্লাহ পাক তার প্রতি অগণিত রহমত বর্ষণ করুন এবং তার উসিলায় আমাদেরও বিনা হিসেবে মাগফিরাত দান করুন, আমিন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সকল আল্লাহওয়ালা ব্যক্তিদের বাণীসমূহ, উক্তিসমূহ, উপদেশসমূহ, নসিহাতসমূহ যখন আমরা অধ্যয়ন করতে পারবো, পড়তে পারবো, জানতে পারবো, এ দ্বারাও আমাদের অনেক উপকার হবে। তিনি জিহ্বার ব্যাপারে, চোখের ব্যাপারে, দৃষ্টির ব্যাপারে ভাবা উচিত একবার যে আমি যে বছর পার হয়ে যায় কোনে পাখির তিলত করতে পারি না, এর কারণ তো এটা নয় কি আমার কুদৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছে। চমৎকারভাবে তার নসিহত ছিল, তার বাণী ছিল কুদৃষ্টির ব্যাপারে। আল্লাহ পাক আমাদেরকে এ সকল আল্লাহওয়ালা ব্যক্তিদের জীবনী অধ্যয়ন করা এবং তাদের যে পথে তারা চলে আল্লাহ তাআলাকে রাজি করেছেন সেই পথকে অনুসরণ অনুকরণ করার সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লাম। দর্শক, ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদের সামনে। সে পর্যন্ত আমাদের এই চ্যানেলের সামনেই থাকুন। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ সলাত ওয়াসালাম, হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ সলাত ওয়াসালাম, আরশে আজমের তারকা, আরশে আজমের তারকা সলাত ওয়াসালাম, হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ সলাত ওয়াসালাম, রব্বি হাবলি উম্মতি বলে তুমি ধরাই নে, রব্বি হাবলি উম্মতি বলে তুমি ধরাই নে,
শ্রেষ্ঠ বাদশা সলাতু ওয়া সালাম ফেরেশতারা পড়ে দুরুদ আল্লাহ তাআলার আদেশে
রহমত
পূর্ণ হক প্রভাত আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।